তো নৃসিংহ ভগবান আমাদের ভক্তি জীবনে বিশেষ করে ভগবান কৃষ্ণের কাছে পৌঁছবার জন্য বা ভগবান কৃষ্ণের প্রতি অহেতুক প্রেম ভক্তি লাভ করবার জন্য এই নৃসিংহ ভগবান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি গ্রহণ করেন। শ্রীল রূপ গোস্বামী লঘু ভাগবতমকে বর্ণনা করছেন যে নৃসিংহ ভগবান আর রামচন্দ্র ইনাদের দুজন পরাবস্ত অবতার বলে বলা হয়। তো বলা যেমন আমরা ভগবত ধামে ভগবান কৃষ্ণের গোলক ধামে যাব, যাওয়ার সময় প্রথম গেটে নৃসিংহ ভগবান দেখা হবে, আর নরসিংহদেবের কৃপা নিয়ে আমরা ভগবত ধামে এগোব, তারপরে রামচন্দ্র দেখা হবে, তারপরে কৃষ্ণের কাছে আমরা পৌঁছাব। তাই ভক্তি জীবন শুরু করতে নৃসিংহদেব ভগবানের একটি বিরাট ভূমিকা রয়েছে। এই নরসিংহ ভগবানকে ভক্তি বিঘ্ন বিনাশক বলে বলা হয়। আমরা যদি ভক্তি পথে অগ্রসর হচ্ছি বিভিন্ন প্রকার বিঘ্ন আসে পৌঁছাবে, তো সেগুলি দূরীভূত করবার জন্য ভগবান নৃসিংহদেবের কৃপা আসবা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যখন আমরা নৃসিংহদেবের আবির্ভাবের কথা শ্রবণ করব, তো ভগবানের কথা তো ভক্তের কথা ব্যতিরেকে ভগবান কথাই হতে পারে না, ভগবান ব্যতিরেকে ভক্ত থাকতে পারে না, ভক্ত ব্যতিরেকে ভগবান থাকতে পারে না। ভক্তকে দিয়ে ভগবানের কোনো লীলাই নেই, ভগবান লীলায় ভক্তেই সহায়ক। তাই প্রসঙ্গক্রমে আমরা প্রহ্লাদ মহারাজের চরিত্র শ্রবণ করব, আর সে প্রহ্লাদ মহারাজের চরিত্রের গুরুত্ব সম্পর্কে বলা হচ্ছে। যখন শ্রীমান চৈতন্য মহাপ্রভু জগন্নাথ পুরীতে থাকতেন, তিনি দিনের বেলা তোটা গোপীনাথে যেতেন, সেখানে গিয়ে গদাধর পণ্ডিত কাছ থেকে ভাগবত শ্রবণ করতেন, নাম সংকীর্তন ভাগবত শ্রবণ, আর সন্ধ্যা হলে যখন গম্ভীরে ফিরে আসতেন আর সমস্ত ভক্তের যেটার বাড়িতে চলে যেতেন, তখন তার মনের মধ্যে সে বিরহর ভাব উন্মাদ জাগত। দিনের বেলা তিনি ভাগবত শ্রবণ করতেন আর প্রতিদিন তোটা গোপীনাথে যেতেন। তো প্রতিদিন গিয়ে গদাধর পণ্ডিত জিজ্ঞাসা করতেন, মহাপ্রভু আজকে ভাগবতের কোন অংশ আপনি শুনতে চাইছেন? জয় শ্রী। তো প্রতিদিন মহাপ্রভু বলতেন, আমি ধ্রুব প্রহ্লাদ চরিত্র শুনতে চাই। কিভাবে মহাপুরুষ আচরণ করে আমাদেরকে দেখাচ্ছেন। এখন তো সমাজের মানুষ ভাগবত বলেই সেই দশম স্কন্ধের গোপীলীলা শুনতে চায়, রাস পঞ্চায়, কিন্তু মহাপ্রভু আচরণ করে দেখাচ্ছেন যে ধ্রুব প্রহ্লাদের চরিত্র আমরা ভালো করে জানতে হবে ভক্তি সাম্রাজ্যে প্রবেশ করতে হলে। আর এই প্রহ্লাদ মহারাজের চরিত্রের গুরুত্বটা বলবো আমি। আমরা জানি যে ভগবত গীতা জ্ঞান ভগবান কৃষ্ণ স্বয়ং শ্রীমুখ থেকে বর্ণনা করেছেন। তো বলা হচ্ছে বৈদিক সাহিত্যে যত প্রকারের জ্ঞান দেওয়া হয়েছে এই সব কিছু জ্ঞানের সার কথা ভগবত গীতায় দেওয়া হয়েছে, অষ্টাদশ অধ্যায় সমন্বিত ভগবত গীতা। আঠারো অধ্যায় অধ্যায়ের মধ্যে যে জ্ঞান দেওয়া হয়েছে এই সব কিছুর সার কথা সপ্তম অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায় এই ছয়টা অধ্যায় দেওয়া হয়েছে। আর এই ছয়টা অধ্যায়ের মধ্যে যে সার কথা বলা হয়েছে সে সবর সার কথা নবম অধ্যায়তে বলা হয়েছে। রাজবিদ্যা রাজগৃহ পবিত্র বেদমোত্তম, সমস্ত বিদ্যার মধ্যে যে রাজা অত্যন্ত গোপনীয়, যে কথাকে ভগবান কৃষ্ণ বলছেন সর্বগুজ্যতম প্রিয় শুনুমে পরমম বচ, অর্জুন আমি তো গোপ্য জ্ঞান গুজ্জ জ্ঞান দিয়েছি, গুজ্জতর জ্ঞান দিয়েছি, গুজ্জতম জ্ঞান দিয়েছি, এগুলো সর্বগুজ্জতম জ্ঞান বলব। তার মানে বেদ বেদান্ত উপনিষদ পুরাণ ভাগবত গীতা যা কিছু রয়েছে সব কিছু শেষ কথা নবম অধ্যায়ের শেষ লোকে ভগবান বলছেন যে মন্মনা ভব মদ ভক্ত মদ জাদি মাং নমস্কার। মন মনা যে আমার স্মরণ কর, মত ভক্ত আমার ভক্তদের স্মরণ কর, ভক্তিভাব আমার স্মরণ কর। স্মরণ আমাদের নবমীধা ভক্তি রয়েছে, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম, নবমীধা পাদ সেবনম, নবমীধা ভক্তি রয়েছে। তো নবমীধা ভক্তির এক একজন দৃষ্টান্ত রয়েছে। শ্রবণম, শ্রবণমের দৃষ্টান্ত কে? শ্রবণের জন্য কে? পরীক্ষিত মহারাজ। আর কীর্তনের জন্য দৃষ্টান্ত কে? সুখদেব গোস্বামী। আর স্মরণের দৃষ্টান্ত কে? প্রহ্লাদ মহারাজ। তাহলে প্রহ্লাদ মহারাজ চরিত্রের গুরুত্ব বুঝতে পেরেছেন? প্রহ্লাদ মহারাজ হচ্ছেন এই স্মরণের দৃষ্টান্ত, যে স্মরণ হচ্ছে সমস্ত বৈদিক সাহিত্যের শেষ কথা, অত্যন্ত গোপনীয়। কৃষ্ণ বলছেন আমার পরম কথা মনমনা, সে মনমনার দৃষ্টান্ত হচ্ছেন প্রহ্লাদ মহারাজ। তো প্রসঙ্গক্রমে আমার প্রহ্লাদ মহারাজের চরিত্র শ্রবণ করব, ঠিক আছে? তো নরসিংহ ভগবান আর প্রহ্লাদের গুরুত্ব কথা বর্ণনা করার পরে আমি এখন বলবো যে ভাগবতে শ্রীল সুখদেব গোস্বামী কোন পরিপ্রেক্ষিতে এই প্রহ্লাদ চরিত্র নৃসিংহ আবির্ভাবের কথা উত্থাপন করেছেন, পরীক্ষিত মহারাজের কি জিজ্ঞাসা, কি প্রশ্ন ছিল যে প্রশ্নকে ভিত্তি করে সুখদেব গোস্বামী প্রসঙ্গক্রমে প্রহ্লাদ চরিত্র এবং নৃসিংহ ভগবানের আবির্ভাব কথা তুলে ধরেছেন। তো ষষ্ঠ, হ্যাঁ, শ্রীমদ ভাগবতম সপ্তম স্কন্ধে এই নৃসিংহদেবের আবির্ভাব কথা বলা হচ্ছে। তো এইটা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখবেন, ভাগবতে বিভিন্ন স্কন্ধে এক এক স্কন্ধে বিভিন্ন বিষয় চর্চা করা হয়েছে, কিন্তু এই প্রহ্লাদ চরিত্র নৃসিংহ আবির্ভাব গুরুত্বপূর্ণ সম্পূর্ণ সপ্তম অধ্যায় এই বিষয়টাই চর্চা করেছেন সুখদেব গোস্বামী। তা সেটা বোঝাচ্ছে যে এই বিষয় কত গুরুত্বপূর্ণ বিষয়। তো ষষ্ঠ স্কন্ধের শেষের দিকে যখন সুখদেব গোস্বামী ভাগবত কথা বর্ণনা করছেন, প্রসঙ্গক্রমে বিভিন্ন দেবতাদের সঙ্গে অসুরের যুদ্ধের কথা বর্ণনা করেছেন। তো যুদ্ধের কথা বর্ণনা করতে গিয়ে তখন পরীক্ষিত মহারাজ শুনছেন যে কিভাবে দেবতারা সবসময় জয়ী হচ্ছে, অসুরেরা পরাজয়ী হচ্ছে, পরাজিত হচ্ছে। আর এটাও শুনছেন যে সবসময় ভগবান দেবতাদের পক্ষপাতি করছে, দেবতাদের পক্ষ হয়ে যুদ্ধ করায় অসুরদেরকে হারিয়ে দিচ্ছে। তো প্রসঙ্গক্রমে এখানে শুনতে শুনতে পরীক্ষিত মহারাজের মনে একটা সন্দেহ জেগেছে, যেটাকে সব মানুষের মনে জানতে পারে। তো তিনি তার গুরুদেব সুখদেবের কাছে, শ্রীল সুখদেব গোস্বামীর কাছে প্রশ্ন উত্থাপন করেছেন। আচ্ছা গুরুদেব, আপনি তো বলেছেন, আমিও শুনেছি শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে ভগবান বিষ্ণু তিনি হচ্ছেন নিরপেক্ষ। গীতা বলেছেন সমহম সর্বভূতেষু নমে তুষ্টিন প্রিয়, আমি সবার প্রতি সমান ভাবাপন্ন দৃষ্টি সম্পন্ন, আমার কেউ প্রিয় নেই কেউ অপ্রিয় নেই। কিন্তু আপনি যে কথা বর্ণনা করছেন সে কথা শুনে মনে হয় যে ভগবান পক্ষপাতিত্ব করেন, তিনি দেবতাদের হয়ে সবসময় অসুরদেরকে মারছেন, অসুরদেরকে হারাচ্ছেন, তাহলে তিনি নিরপেক্ষ হল কি করে? এটা বিরাট গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো শিষ্যের মুখে এই প্রশ্ন শুনে সুখদেব গোস্বামী চিন্তা করছেন, তো এই সন্দেহকে নিরসন করতেই হবে। বিরাট সন্দেহমূলক প্রশ্ন যে ভগবান কি করে পক্ষপাতিত্ব করছেন। তো সেখান থেকে সপ্তম স্কন্ধ আলোচনা শুরু হচ্ছে। তো প্রথমে ছিল সুখদেব গোস্বামী এই সন্দেহ নিরসন করবার জন্য তার দার্শনিক তত্ত্বভাবে বর্ণনা করে, তাহলে দৃষ্টান্ত স্বরূপ এই হিরণ্যকশিপু হিরণ্যাক্ষের জীবন বৃত্তান্ত কথা তুলে ধরেছেন। তো দার্শনিক তত্ত্ব হবে এই প্রশ্নের সমাধান শ্রীল সুখদেব গোস্বামী দিচ্ছেন। তো সুখদেব গোস্বামী বলছেন যে দেবতারা জয়ী হয়, অসুরেরা পরাজিত হয়, এতে ভগবানকে দায়ী করার কিছু নেই। কেন না দেবতারা জয়ী হয়, অসুরেরা পরাজিত হয়, সবসময় এটা হয় না, কখন কখন দেবতারা জয়ী হয়, কখন কখন অসুরেরাও জয়ী হয় কি না? হ্যাঁ, আরে যখন রাবণ শাসন করছিল তখন তো দেবতারা তার তার ঘরে চাকরি করছিল, শুনেছেন? ইন্দ্র নাকি তার ঘোড়ার ঘাস কাটত, রামায়ণ টিভিতে দেখিয়েছে, বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি নাকি তার বাচ্চাটাকে টিউশনই করাবেন। আর যে শনি নাম শুনেছেন? আমি দেখলাম এই সে বহু শনি মন্দির আছে রাস্তায় রাস্তায়, খুব ডেঞ্জারাস না? যার শনি খারাপ গেল তার অবস্থা খুব খারাপ, সবাই ভয় পায় শনি দেবকে পূজা করে আসলে বাবা। কিন্তু এই শনির অবস্থা কি হয়েছিল, রাবণ শাসন করছিল, শনির অবস্থা কি হয়েছিল আপনি টিভিতে দেখেছেন? যে রাবণ যে সিংহাসনে বসত তার পায়ের নিচে একটা নীল কালারের মানুষ ইয়ে আছে, তাকে পা পোচকারে রেখেছিল, তার অবস্থা এরকম পা পোচকারে রেখেছে। গুরু মহারাজ বলছিলেন তো শনিকে মুখটা নিচু করে তার পিঠের উপর পা দিয়ে বসে থাকতো রাবণ, মানে সমস্ত দেবতাদেরকে একদম হাতে মুঠে রেখেছিল, দেবতাদের অবস্থা খারাপ হয় মাঝে মাঝে। তো শনি তো নিচে মুখ দিয়ে তার পিঠির উপরে হিরণ কিছু পা দিয়ে রেখেছে, রাবণ পা দিয়ে রেখেছে। তখন একদিন নারদমুনি এসেছে, নারদমুনি তো কি ধরনের মানুষ আপনি জানেন ধরনের সবাই, তো নারদমুনি এসে বলছে আরে রাবণ তুমি খুব ভালো করছো, খুব ভালো করছো, এই দেবতাদেরকে এরকম কি টাইট দেওয়া ভালো করে, তুমি যে শনিকে পা পোচকে রেখে তার পিঠে পা দিয়েছ খুব ভালো খুব ভালো, কিন্তু রাবণ তুমি পিঠে পা দিলে ওর কষ্ট হয় না, ওকে ও মুখটা ঘুরে ওর পেটে পা দিয়ে যাওয়া আর ভালো করে, তার বেশি করে কষ্ট পায়। তো রাবণ তো অসুর বুদ্ধি সে ধরতে পারে না, সে ধারণাটা ভালো বুদ্ধি দিয়েছে, তো সঙ্গে সঙ্গে কি করেছে না শনিকে ঘুরিয়ে তার পেটে পা দাঁড়াচ্ছে, দু বুঝতে পারেনি নারদমুনিটা কায়দা করেছে। নারদমুনি কি কায়দা করেছে? তো যে শনির দৃষ্টিটা কিরকম ভালো না খারাপ, শনির দৃষ্টি যাহা করে পড়বে তার অবস্থা খারাপ। তো নারদ কায়দা করেছে নাকি যে শনির তো মুখটা নিচের দিকে আছে, তো মুখটা ঘুরে ফেললে শনি সুদা তাকাবে রাবণের দিকে, তাহলে অবস্থাটা খারাপ হবে, এটা নারদের ইচ্ছা। তো রাবণ বুঝতে পারে না, রাবণ যখন সে ঘুরিয়ে দিয়েছে শনি সোজা তার দিকে তাকিয়েছে, কিন্তু রাবণের সর্বনাশ হয়েছে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে অসুরেরাও জয়ী হয় আর দেবতাদেরও পরাজিত হয়, অসুরেরা স্বর্গ দখল করে, দেবতারা কোথা থেকে লুকিয়ে পালিয়ে যায়, শাস্ত্রের বর্ণনা অনুসারে দেবতারা গিয়ে নাকি যে ঘাস আছে গাছ আছে তার পিছনে গিয়ে লুকিয়ে থাকে অসুরদের ভয়ে, এরকম অবস্থা। হিরণ্যকশিপুর ঐশ্বর্য বর্ণনা করলে কিভাবে দেবতারা অগ্নি দেবতা অগ্নি আর অগ্নি দেবতার কথা অনুসারে কাজ করে না, রাবণ বলবে অগ্নিদেব অগ্নি কাজ করবে, বায়ু বায়ু দেবতার কথা শুনে না হিরণ্যকশিপুর কথা শুনবে, আর জল বরুণের কথা শুনবে না হিরণ্যকশিপু বলবে তুমি দিনের বেলা বৃষ্টি হবে না শুধু রাত্রিবেলা বৃষ্টি হবে, তো বাস বৃষ্টি রাত্রিবেলাই হবে। হিরণ্যকশিপু বলবে এই শহরে বৃষ্টি হবে না গিয়ে ক্ষেতে বৃষ্টি করো, ক্ষেতে বৃষ্টি হবে, কারণ এইরকম নিয়ন্ত্রণ প্রভাব ছিল। তো শুকদেব গোস্বামী বলছেন এই যে জয় পরাজয় দেবতাদের হচ্ছে অসুরদের হচ্ছে রাক্ষসদের হচ্ছে, এতে ভগবানের কোনো রোল নেই, ভগবানের কেন দায়ী করছে? কখন দেবতাদের জয় হয়, কখন অসুরদের জয় হয়, কখন যক্ষ রাক্ষসদের জয় হয়? সুখদেব গোস্বামী বলছেন দেবতা অসুর যক্ষ রাক্ষস এরা সবাই গুণের দ্বারা পরিচালিত হয়, সপ্তগুণের দ্বারা দেবতারা মুনি ঋষিরা, রজগুণের দ্বারা অসুরেরা, তমগুণের দ্বারা যক্ষ রাক্ষসরা প্রভাবিত হয়। তো যখন আচ্ছা এই গুণ তো জড়, গুণ তো কাজ করতে পারে না, গুণের মধ্যে ভগবান প্রবেশ করে, যখন এই ব্রহ্মাণ্ডে সত্যগুণের প্রভাব বেশি হয় তখন সত্যগুণের মধ্যে প্রবেশ করে ভগবান কি করেন, দেবতাদেরকে জয় করা। তো গুণের প্রভাবে দেবতারা জয়ী হয়, সেই গুণের পিছনে ভগবান রয়েছেন। সত্য গুণের মধ্যে প্রবেশ করে ভগবান কি করেন না, দেবতাদেরকে জয় করা। আর যখন রজগুণের প্রভাব বেশি বাড়বে এই ব্রহ্মাণ্ডে, তো রজগুণের মধ্যে ভগবান বিষ্ণু প্রবেশ করে, তোর অসুরদেরকে জয় করা যায়। তাই দেবতাদের জয়ের পেছনে যেরকম ভগবান রয়েছেন গুণের মাধ্যমে, অসুরদের জয়ের মধ্যে পিছনেও ভগবান রয়েছেন গুণের মাধ্যমে। ঠিক সেরকম তমগুণের প্রভাব যখন ব্রহ্মাণ্ডে বাড়বে, তখন যক্ষ রাক্ষসরা আরো শক্তিশালী হবে। তো সে তমগুণের মধ্যে ভগবান প্রবেশ করে, যক্ষ রাক্ষসদের আরো প্রভাবশালী করবে। তাই কখন মুনি ঋষি দেবতারা প্রভাবশালী হয়ে জয়ী হবে, কখন অসুরের প্রভাবশালী হয়ে জয়ী হবে, কখন যক্ষ রাক্ষসরা প্রভাবশালী হয়ে জয়ী হবে। তো শুকদেবকে সে বুঝাচ্ছে যে সবাই জয় পরাজয়ের পিছনে গুণ কাজ করে, আর গুণের পিছনে ভগবান রয়েছেন। তাই এইভাবে ভগবান হচ্ছেন সমদর্শী। বুঝা আছে, বুঝতে পারছেন? হ্যাঁ কি না? তো ভগবানের দায়ী না, গুণের প্রভাব, যেই গুণ প্রভাব পাড়ে সেই গুণের মাধ্যমে ভগবান সবাইকে জয় করায়। ভগবান দেবতাদেরকে জয় করায়, অসুরদেরকে জয় করায়, যক্ষ রাক্ষসদের জয় করায়, তো গুণের মাধ্যমে। তো পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছেন যে ভগবান সবাইকে জয় করায়, আপনি দার্শনিক কথা দিয়ে বুঝাচ্ছেন, আমি বুঝতে পারলাম, কিন্তু আমরা তো সবসময় দেখি যে ভগবান অসুরদের পক্ষ হয়ে যুদ্ধ করছেন, সরি দেবতাদের পক্ষ হয়ে যুদ্ধ করছেন। তিনি তো কোনদিন অসুরের পক্ষে যুদ্ধ করেন না, করেছেন? কোনদিন দেখেছেন অসুরকে যে ভগবান হে বিষ্ণু আমাদের সাহায্য কর, দেবতারা আমাদেরকে মেরে ফেলছে? তো পরীক্ষিত মহারাজ সুন্দর প্রশ্ন উত্থাপন করেছেন। তা আপনি বলছেন যে ভগবান নিরপেক্ষ, কিন্তু ভগবানকে তো কোনদিন দেখি না আমি অসুরদের পক্ষে যুদ্ধ করছেন। তিনি দেবতাদের পক্ষে যুদ্ধ করবার আমরা দেখি, কিন্তু অসুরদের পক্ষ হয়ে যক্ষ রাক্ষসদের পক্ষ হয়ে যুদ্ধ করবার দেখি না। তাতে কি ভগবানের পক্ষপাতিতা প্রতিষ্ঠিত হলো না? যখন দেবতারা পরাজিত হয় তখন ভগবান একদম কমরে গামছা টেনে আসছেন, হ্যাঁ আমি তোমাদের সঙ্গে আছি, কিন্তু আমরা তো অসুবিধার পক্ষে দেখতে পারি না, তাহলে এই কারণটা কি? তুমি সুখদেব কোশন আরো সুন্দর তত্ত্ব সম্পন্ন উত্তর দিচ্ছেন। তো সুখদেব কোশন বলছেন যে দেখ পরীক্ষিত, ভগবান সবাইকে সাহায্য করছে, সবাই জয়ের পরাজয়ের পেছনে ভগবান রয়েছে। আর তিনি বলছেন দেখ পরীক্ষিত, এই জগতে জয় পরাজয়টা, জয়টা জয় নয়, পরাজয়টা পরাজয় নয়, এই ভালো এই মন্দ এইসব ভ্রম। এই গুণের প্রভাবে মানুষ মনে করে আমি জয় হয়েছি, আমি পরাজয় হয়েছি, সবাই পরাজিত হয়ে যাবে, কেউ জিত নয়। তাহলে দেবতাদের জয় হলে ভগবানকে আমরা দেখতে পারি, অসুর রাক্ষস যক্ষদের জয় পরাজয় তো আমরা দেখতে পারি না। কেন? মন দিয়ে শুনতে হবে, বুঝতে হবে, বুঝতে চেষ্টা করতে হবে। তো তার উত্তরে সুখদেব গোস্বামী বলছেন যে দেখো প্রকৃতির তিনটে গুণ আছে, তমগুণ আছে, রজগুণ আছে আর সত্যগুণ আছে। একে তুলনা করছেন কাঠ, কাঠের ধোঁয়া আর কাঠের আগুন। তমগুণ হচ্ছে কাঠ, রজগুণ হচ্ছে ধোঁয়া, আর সত্যগুণ আছে কি? আগুন। তো তিনটা জিনিস, তমগুণ, রজগুণ, সত্যগুণ, কাঠ, ধোঁয়া আর আগুন। তো একটা ঘরের মধ্যে একটা কাঠ পড়ে আছে, আপনি দেখতে পারবেন? এটা অন্ধকার ঘরের মধ্যে, এটা অন্ধকার ঘরে একটা কাঠ পড়ে আছে, দেখতে পারবেন? তমগুণ দেখায় না, কাঠ পড়ে আছে দেখাবে না কিছু, ঠিক আছে? তো অন্ধকার ঘরের মধ্যে ধোঁয়া জ্বলছে, ধোঁয়া ধরেছে, দেখতে পারবেন? রজগুণ দেখাতে পারে না, কিন্তু এটা অন্ধকার ঘরের মধ্যে আগুন জ্বলছে, দেখতে পারবেন? সত্যগুণ। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে যেহেতু দেবতারা সত্যগুণে আছে। সত্যগুণের লক্ষণ কি? নির্মল প্রকাশত্বম গীতা কৃষ্ণ বর্ণনা করছেন, নির্মল আর প্রকাশক, প্রকাশ করবে, বুঝতে পারছেন? আগুনটা কি প্রকাশ করে? কাঠ কি প্রকাশ করে? ধোঁয়া কি প্রকাশ করে? আগুন প্রকাশ করে, আগুন দেখায়, কাঠ দেখাবে না, ধোঁয়া দেখাবে না, ঠিক সেই রকম তমগুণে আচ্ছন্ন যক্ষ রাক্ষস দলে যখন ভগবান সাহায্য করেন তখন কেউ ভগবানকে দেখতে পারে না, তমগুণ কাঠের মতন, ঠিক আছে? ঠিক সেরকম রজগুণের মাধ্যমে যখন ভগবান অসুরদাকে জয় করান, অসুররা জয়ী হন, তখন ধোঁয়া তো রজকেও দেখতে পারে না, ভগবানের হাত দেখতে পারে না কিছু, কিন্তু সত্যগুণ দেবতারা প্রকাশক আগুনের মতন, তো সবাই ভগবানকে দেখতে পায়। তো এইভাবে তাত্ত্বিক আলোচনা করার পরে তো শুকদেব গোস্বামী একটা দৃষ্টান্ত দিতে যাচ্ছেন। আমি তোমাকে একটা দৃষ্টান্তের মাধ্যমে বুঝাবো পরীক্ষিত যে কিভাবে ভগবান নিরপেক্ষ নন। সেই দৃষ্টান্ত বলতে গিয়ে শ্রী শুকদেব গোস্বামী বলছেন যে শিশুপাল বধের কথা বলছেন, যখন শিশুপাল বধ হয়েছে তো সেখানে নারদ মুনি ছিলেন, তো যুধিষ্ঠির মহারাজ নারদ মুনির কাছে একটা প্রশ্ন উত্থাপন করেছেন যে হে নারদ মুনি, আমি শুনেছি যারা বড় বড় জ্ঞানী যোগী তারা মুক্তি পায়, তারা মুক্তি পেয়ে ভগবান সঙ্গে লীন হয়, কিন্তু এই যে শিশুপাল, শিশুপালকে ভগবান হত্যা করলো না? তো ভগবান কৃষ্ণ বলেছেন না শিশুপাল মার কাছে যে এর 100 অপরাধ আমি ক্ষমা করব, 100 থেকে বেশি হলে তোর গর্দন কাটব। তো ভগবান সহ্য করতে করতে 100 হয়ে গেছে, সে রাজস্ব যজ্ঞ সময় ভগবানকে কটুক্তি করেছে, তখন ভগবান চক্র দিয়ে তার গলাটা কেটে দিয়েছে, ভগবান গলা কেটে দিয়েছেন শিশুপালের। শিশুপালের কি হয়েছে সবাই দেখতে পেরেছে, যে শিশুপালের আত্মা, সে জ্যোতির্ময় আত্মা গিয়ে ভগবান কৃষ্ণের শরীরে দিলে না। তো এইরকম গতি কারা পায়? যারা বড় যোগী জ্ঞানী তপস্বী তারা এরকম মুক্তি পায়। যুধিষ্ঠির মহারাজের মনে এই প্রশ্ন এসেছে, তিনি জিজ্ঞাসা করেছেন নারদ মুনিকে, এই কি আশ্চর্য, আর এই শিশুপালকে দেখছি জন্ম থেকে ভালোভাবে কথা বলতে পারত না, আধো আধো ভাঙা ভাঙা কথা বলতো, তখন তাকে ভগবান কৃষ্ণকে গালাগালি দিচ্ছে, তখন তাকে কটুক্তি বলছে, আর অত বড় পাপী পাশণ্ডী অপরাধী তার নিয়ত নরকবাস হলো না, তার জিহতে শ্বেতকুষ্ঠ হয়ে গেল না, আর সে নাকি সবার সমক্ষে বড় বড় মুনি ঋষি যোগী জ্ঞানীদের যে জীবনের লক্ষ্য মুক্তি সে প্রাপ্ত হয়ে গেল, তা কি করে সম্ভব? এত বড় অসুর। তা সুকদেব গোস্বামী বলতে চাইছেন যে অত বড় অসুর, ভগবান নিরপেক্ষ অসুরকে বধ করছেন, কেউ বলছে ভগবান তার ভক্তকে বাঁচাচ্ছে তার অভক্তকে মারছে, কিন্তু এখানে তিনি বলতে চাইছেন অসুরদেরকে ভগবান বধ করছেন, তো বধ করলেও ভগবান তাদের প্রতি অসুয়াগ্রস্ত না, বধ করে তাদেরকে উদ্ধার করছেন, তো ভগবান নিরপেক্ষ। এটা হচ্ছে ভগবান বিষ্ণুর একটা বিশেষ গুণ, ভগবান বিষ্ণুর বিশেষ গুণ এটা বলতে হতারি গতি দায়িত্ব। ব্রহ্মার মধ্যে 50টা গুণ রয়েছে, শাস্ত্রে বর্ণনা করা হয়েছে ব্রহ্মার মধ্যে 50টা গুণ আছে, সেই 50টা গুণের বিন্দু মাত্রায় আমাদের মধ্যে রয়েছে, জীবের মধ্যে রয়েছে ব্রহ্মা 50টা গুণ, আর ব্রহ্মা থেকে 5টা গুণ বেশি মহাদেব শিবের মধ্যে, 55টা গুণ রয়েছে, যে কি ব্রহ্মার মধ্যে নাকি কোন জীবের মধ্যে নেই, এই 5টা গুণ বিশেষ গুণ কেবল শিবের মধ্যে রয়েছে, আর শিব থেকে আরো 5টা গুণ বিষ্ণুর মধ্যে রয়েছে, যেই 5টা গুণ জীবের মধ্যে নেই, ব্রহ্মার মধ্যে নেই, শিবের মধ্যেও নেই, সে 5টা শুধু বিষ্ণুর মধ্যে রয়েছে। আরো বিষ্ণু থেকে আরো চারটে গুণ কৃষ্ণের মধ্যে রয়েছে, যে চারটা গুণ কৃষ্ণ ব্যতিরেক আর কারোর মধ্যে নেই। তার রূপের মাধুরী মা, তার লীলার মাধুরী মা, তার বেণু মাধুরী মা, আর প্রেমনা প্রিয়াদিকে সব সময় তিনি তার ভক্ত পরিবেষ্টিত। এই চারটা বিশেষ গুণ কৃষ্ণ ছাড়া আর কারোর মধ্যে নেই। তো ভগবান বিষ্ণুর মধ্যে যে পাঁচটা বিশেষ গুণ রয়েছে, তার মধ্যে একটা গুণ হচ্ছে হতারি গতি দায়িত্ব, সে যাকে বধ করবে। হত ঐরি, ঐরি মানে শত্রু, শত্রুকে হত মানে বধ করে গতি দায়িত্ব, তাকে শ্রেষ্ঠ গতি প্রদান করবে। তো এইভাবে হ্যাঁ নারদ মুনি তাকে বলছেন শিশুপালকে, হ্যাঁ শিশুপাল বধ হয়েছে। যুধিষ্ঠির মহারাজকে বলছেন যে কিভাবে ভগবান আছেন নিরপেক্ষ। তো এই কথা প্রসঙ্গ বলতে গিয়ে নারদ মুনি কথা আসলে বলেছেন যে নরসিংহদেবের আবির্ভাব, প্রহ্লাদ চরিত্র, হিরণ্যকশিপু বধ, এই কথা নারদ মুনি বলেছিলেন হ্যাঁ যুধিষ্ঠির মহারাজকে। তো সেই প্রসঙ্গ শ্রীল শুকদেব গোস্বামী হ্যাঁ এখনই বলবেন। তো এখনই আমরা আজকে যে মূল বিষয় সেই বিষয়ে প্রবেশ করব। তো নরসিংহের কথা বলতে গেলে, ভগবানের কথা বলতে গেলে ভক্তের কথা বলতে হবে। যেরকম ভগবানের লীলা ভক্ত ব্যতিরেকে পূর্ণ হয় না, সেরকম ভগবানের লীলা অসুরের ব্যতিরেকে পূর্ণ হয় না। রাম কথা শুনতে হলে রাবণের কথা শুনতেই হবে, তাই না? রামকে ছেড়ে তো রাবণ, রাবণকে ছেড়ে তো রাম লীলা আছে নাকি, তাই? তো কংসকে ছেড়ে কৃষ্ণ লীলা কি করে হবে? সেজন্য অসুরদের বিরাট অবদান রয়েছে। তো অসুরদের ভগবানের আবির্ভাবের আগে অসুরের আবির্ভাব শুনতে হবে। সেই সম্পর্কে পুরাণে বর্ণনা করা আছে, বহু কাল পূর্বে একদিন বৈকুণ্ঠে মা লক্ষ্মী দেবী ভগবান বিষ্ণুর পাদ সম্ভাবন করছেন। তো পাদ সম্ভাবন করছেন, ভগবান বিষ্ণুর শরীর কত কোমল, কত নরম, কত নরম হতে পারে তুলনা দিয়ে একটা বলুন, কত নরম? ফুলের মতন নরম, পদ্ম ফুলের মতন নরম, তা থেকে আরো বেশি নরম কি হতে পারে? বাটার মাখনের মতন নরম, তা থেকে আরো কি নরম হতে পারে? নরম সঙ্গে তুলনা দেওয়া হয় কোমল ও তুলের মতন, তুলা ঠিক আছে, চুলের মতন, মাখনের মতন, পদ্ম ফুলের মতন, ভগবান শরীর কত, কিন্তু আসলে ভগবানের শরীর কত নরম, এই নরমকে তুলনা দেওয়া যায় না। ভগবানের মুখ কত সুন্দর তার তুলনা দেওয়া যায় না। ভক্ত ভগবানের মহিমা প্রকাশ করতে গিয়ে বলে আমার প্রভু ভগবানের মুখ হচ্ছে মুখপদ পদ্মর মতন মুখ, তাই না? তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এই জগতে সব থেকে শ্রেষ্ঠ জিনিস, তার সঙ্গে তুলনা করা হয় না। তার ছাতি কার মতন? সিংহের মতন ছাতি, কটি সিংহের মতন, গ্রীবা, এই জগতের সব থেকে শ্রেষ্ঠ বস্তুর সঙ্গে ভগবান সঙ্গে তুলনা করা হয়, ঠিক না? কারণ আমার প্রভু কত মহান। শাস্ত্রে বলছে যখন সেই ভক্ত ভগবান কাছে যায়, ভগবানকে সামনে দেখে, ভগবানকে সামনে দেখে সেই ভক্ত লজ্জিত হয়ে মুখটা নিচু করে দাঁড়ায়, প্রভু আমি কত অপরাধ করেছি, আপনার রূপের মাধুরিমাকে শ্রেষ্ঠতাকে বর্ণনা করতে গিয়ে আমি জগতের সমস্ত মহান বস্তুর সঙ্গে তুলনা করেছি, কিন্তু আপনাকে সামনাসামনি দেখে এখন বুঝতে পারছি যার সঙ্গে তুলনা করছি কিছুই নেই আপনার তুলনা, আপনাকে মুখ্য পদ্মের সাথে তুলনা করছি, চন্দ্রমার সাথে তুলনা করেছি, আপনার মুখ চন্দ্রের মতন, কিন্তু আসলে দেখে মনে চন্দ্র তো কিছুই নেই, আপনার শরীরের সুশীতলতাকে কোটি চন্দ্র সুশীতলের সঙ্গে তুলনা করেছি, কিন্তু এখনই যার শীতলতা আমি পাচ্ছি তা দেখে বুঝছি কোটি চন্দ্র সুশীতল কিছু নেই, বুঝতে পারছেন? ধরতে পারছেন যা বলছি, হ্যাঁ কি না? তো ভক্ত বলছে ভগবান সব দেখবে এই জগতে যা কিছু তুলনা দিয়েছে সবগুলো নিরর্থক হয়ে যাবে। তাহলে ভগবান কিরকম? তুলনার অতীত, তাকে তুলনা করা যায় না। তো ভাগবতে না কবিচন্দ্র কবি কর্ণপুর বর্ণনা করছেন ভগবানের দোল উৎসব বর্ণনা করেছেন, ভগবানের দোল উৎসব বর্ণনা করছেন। তখন দোল উৎসবে গিয়ে বালিশে বসবেন, তো বালিশটা কত নরম, বালিশটা কত নরম, তো পদ্ম ফুলের মতো নরম, মাখনের মতো নরম, তুলের মতো নরম। না বলছেন যে দুধের যে ফেনা আছে না, দুধের ফেনা, এই দুধের ফেনার মতো নরম, তো সেই বালিশে ভগবান বসছেন। তাহলে ভগবান শরীর কত নরম না হবে, কত কোমল না হবে। তো মাতা লক্ষ্মী দেবী পাদ সম্মান করেছেন, তো লক্ষ্মীদের মনে একটা প্রশ্ন আসলো। তো লক্ষ্মী দেবী জিজ্ঞাসা করছেন, প্রভু আমি শুনেছি যে আপনি বড় বড় অসুরদের সঙ্গে যুদ্ধ করেন, কিন্তু অসুরদের শরীরটা তো লোহার মতন, কিন্তু অত কোমল শরীরে কি করে যুদ্ধ করেন আপনি? হঠাৎ মা লক্ষ্মীর মনে প্রশ্ন এসেছে, আপনার শরীর মাখনের মতন, মাখন থেকে আরো নরম, সে লোহার শরীর কি করে যুদ্ধ করে? তো ভগবান নারায়ণ হাসছেন, বলছেন ও আমি কি করে যুদ্ধ করে দেখতে যাইছ, ঠিক আছে তোমাকে দেখাবো একবার কি করে যুদ্ধ করি আমি। তো যখন এরকম আলোচনা হচ্ছে, একদিন হঠাৎ মা লক্ষ্মী দেবী ভগবান বিষ্ণু পাদ সম্মান করছেন, তো বিষ্ণু পিছনে আওয়াজ ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে, তো গেটে ঝগড়া চলছে, তো বিষ্ণু শুনতে পেরেছেন। চতুষ কুমার এসে পৌঁছে গেছেন, আর দরজায় কে দাঁড়িয়ে আছে, জয় বিজয়, আরে এই লেংটা বাঁচালো কোথা থেকে এসে গেছে, ওরা তো ব্রহ্মবাদী ছিল, ব্রাহ্মণ ব্রহ্মবাদী, তো এরকম চিত আকাশে ঘুরতে 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 এই বৈকুণ্ঠে পৌঁছে গেছে, ভিতরে যাব। জয় বিজয় রে, না না এখানে তোমরা ঢুকতে পারবে না। তো জয় বিজয় জানে না যে এরা কে। তখন চতুষ কুমার ক্রোধান্বিত হয়ে গেছে, আরে তুমি বৈকুণ্ঠে আছো, বৈকুণ্ঠ মানে তার কুণ্ঠা থাকবে না, তার দেশ থাকবে না, ভালো মন্দ বিচার থাকবে না, তোমার কুণ্ঠা আছে, ভালো মন্দ বিচার করছ। তো চতুষ কুমার রেগে তাকে অভিশাপ দিয়ে দেবে, তো এ অভিশাপ দেবে, তাদের মধ্যে বচসা চলছে। হ্যাঁ, তো নারায়ণ শুনতে পেরেছেন, তো চতুষ কুমার অভিশাপ দিয়ে দেবে আমার ভক্তদেরকে। তো নারায়ণ চিন্তা করছে তাই ঠেকাতে হবে, তার সমাধান করতে হবে, চতুষ কুমারকে শান্ত করতে হবে। তো নারায়ণ ঠিক করছেন যে আমি দরজার কাছে যাই, তো বিচার করতে হবে। তো নারায়ণ ঠিক আছে, লক্ষ্মীদেবী বলছেন তুমি আমার সঙ্গে চালো, মানে যখন কোনো সমস্যা থাকে না স্ত্রীকে সঙ্গে নিয়ে গেলে তাড়াতাড়ি সমাধান হয়, তো ভগবান বিষ্ণু সেই প্র্যাকটিস লাগিয়েছেন, তো তুমি আমার সঙ্গে চালো। তো লক্ষ্মীদেবী সঙ্গে নিয়ে গিয়েছেন, তার কী কী ব্যাপারটা কি? চতুষ কুমার খুব রেগে বলছেন, দেখো তোমার বৈকুণ্ঠ ধাম আর তোমার দুই প্রহরী আমাদের ভিতরে ঢুকতে দিচ্ছে না। আরে জয় বিজয় তো প্রহরী হিসাবে ঠিকই কাজ করেছে, এরা তো সেরকম ভক্ত নয়, এরা উচ্চকোটির ব্রাহ্মণ ছিল, ব্রহ্মবাদী ছিল, তত্ত্বদর্শী ছিল, ঠিক আছে। তো ভগবান নারায়ণ চিন্তা করছে কি করা যায়, এরা তো খুব শক্তিমান ব্রাহ্মণ, আর এদিকে আমার ভক্ত জয় বিজয় অভিশাপ দিয়ে দেবে, কি করে ঠেকাবো? বিষ্ণু এক্সপার্ট ম্যানেজার, তো তো যদি আপনার দ্বারপাল কে সিকিউরিটি লোক আছে, বাহিরের লোক আছে, সিকিউরিটি সঙ্গে ঝগড়া করবে, আপনি কি করবেন না? সিকিউরিটির পক্ষ হয় দুটো কথাও কি বলবেন না? কিন্তু ভগবান খুব এক্সপার্ট ম্যানেজার, ঠিক অপোজিট করেছেন, তিনি জয় বিজয়ের পক্ষ হয় চতুষ কুমারকে না বলে তিনি জয় বিজয়ের উপর খুব রাগ রেখাছেন। জয় বিজয়কে বলছেন, হে রে তোমরা জানো তো আমি কি করে ভগবান হলাম? এই চতুষ কুমার মতন ব্রাহ্মণদের আশীর্বাদ আমি ভগবান পদ পেয়েছি। আমি বলছেন তুমি জানো, তোমরা জানো যে লক্ষ্মী দেবী যে সবসময় আর বক্ষ বিলাসিনী, বক্ষে ধারণা করে রক্ষে থাকে, লক্ষ্মী কেন আমাকে ছেড়ে যায় না? আরে আমি এদের মতন ব্রাহ্মণের চরণ ধুলি মাথায় নেই সবসময়, সেই জন্য আমার মধ্যে এত শক্তি আছে, লক্ষ্মী আমাকে ছেড়ে যায় না। তো এইরকম জয় বিজয়কে রাগ দেখাচ্ছে, হ্যাঁ তোমরা তাদের চরণ অপরাধ করেছ। তো এইরকম জয় বিজয়কে ঝাড় দিচ্ছে, দেখে চতুষ কুমার কি মনে করছে? চতুষ কুমার তো মনে করছে, আরে তো আমাদের ঝাড় দেওয়ার কথা, ওকে ঝাড় দিচ্ছে কেন? আমাদের বাংলায় একটা কথা আছে না, জিকে মেরে বউকে শিক্ষা দে। আসলে ভগবান কি করেছে, জয় বিজয়কে ঝাড় দিয়ে চতুষ কুমারকে শিক্ষা দিয়েছেন।
তাহলে চতুর্থ বার মন একটু নরম হয়ে গেছে, হ্যাঁ এই ঝাল দেশে জয় বিজয়ের উপরে। তো এখান থেকে শিখতে হবে, যখন আপনার লোকের সঙ্গে কেউ ঝগড়া করতে আসবে, যে ঝগড়া করতে আসবে তার উপর ঝাড় না দিয়ে আপনার লোকে ঝাড় দেবে, তাহলে ও শিখবে সেখান থেকে। তখন তখন ভগবান বলছেন চতুষ কুমারকে, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ বলছে, হ্যাঁ বলছে তোমাদের অভিশাপ পেতে হবে। জয়বিজয় বলছে মহা অপরাধ করেছ, হ্যাঁ এরা অত ব্রাহ্মণ মহান শ্রেষ্ঠ, তাদের জন্য ভগবান হয়েছে, তোমরা এরকম আটকেছ, তোমাদের শাস্তি পেতে হবে। এটা ওদের ঝাড় দেখে দিয়ে তখন চতুষ কুমার ঠিক আছে ঠিক আছে, ওরা তো ভুল করে দিয়েছে, তো তুমি তো অল্প স্বল্প কিছু অভিশাপ দাও ওদেরকে, হ্যাঁ আমার ভক্ত অল্প স্বল্প অভিশাপ দাও। তো চতুষ কুমার বলছে কি অভিশাপ দেওয়া হবে, ঠিক আছে আমার তো অভিশাপ দিয়ে দিয়েছি, হ্যাঁ চতুষ কুমার আগে বলে ফেলেছে যে তোমরা এই বৈকুণ্ঠে থাকার যোগ্য নয়, এই বৈকুণ্ঠ ছেড়ে তোমার যেতেই হবে, এই অভিশাপ বলে ফেলেছে। তখন চতুষ কুমার চিন্তা করছেন অত অডি বলে ফেলা হয়েছে, এদেরকে ছেড়ে যেতেই হবে। তখন চতুষ কুমার জিজ্ঞাসা করছে জয়বিজয়কে, তোমরা ঠিক করো কী চাও, তোমাদেরকে বৈকুণ্ঠ ছেড়ে মর্ত্যলোকে যেতেই হবে, ব্রহ্মাণ্ডের জড়লোকে যেতেই হবে, তোমরা বলো যে সাত জন্ম ভক্ত হয়ে যাবে, তোমার ভক্ত হয়ে থাকবে কিন্তু সাত জন্ম বৈকুণ্ঠ বাহিরে থাকবে, তোমরা সেটা গ্রহণ করবে, না তিন জন্ম যাবে অসুর হয়ে যেতে হবে, কোনটা চাও, সাত জন্ম ভক্ত হয়ে যাবে না তিন জন্ম অসুর হয়ে যাবে। জয় বিজয় বিচার করছে স্যার কী করবো আমরা, হ্যাঁ জয় বিজয় চিন্তা করছে সাত জন্ম অতগুলো সময় গিয়ে আমরা থাকবো প্রভুকে ছেড়ে, না না আমরা অসুর হই তিন জন্ম ফিরে আসি। তাহলে বলছি ঠিক আছে আমাদেরকে আপনি অভিশাপ দেন, আমরা অসুর হয়ে গেলে যাই আর তিন জন্ম ফিরে আসি। তখন চতুষ কুমার বলছেন কথা আসবে, তো এখন এই জয় বিজয় অসুর হয়ে আসে অভিশাপ দিয়ে দেওয়ার পরে চতুষ কুমার খুব দুঃখী হয়ে গেছে, রাগ যখন এসে যায় খুব রাগ আসে না, রাগ দিয়ে দুটো ঝাড় দিলে রাগটা ঠান্ডা হয়ে যায়, তো ক্রোধ এসে গেছিল অফিশ দেওয়ার পরে মনটা শান্ত হয়ে ভুলটা বুঝতে পেরেছে, আমার কি ভুল করলাম, বৈকুণ্ঠে এসে অভিশাপ দিয়ে দিলাম। তুমি ভগবান কাছে গিয়েছেন, জয় বিজয় গিয়েছে, চতুষ কুমারও গিয়েছে, প্রভু আমার বড় ভুল করে ফেলেছি, তো ভগবান জানা না কোনো চিন্তা নেই, তোমাদের কোনোই ভুল নেই, জয় বিজয়েরও ভুল নেই, চতুষ কুমার তোমাদের যে ক্রোধ এরও ভুল নেই, আসলে এটা তোমাদের ক্রোধ নাই, জয় বিজয়ের অপরাধ নেই, এগুলো সব আমি সংগঠিত করেছি, তোমার যে ক্রোধ ভাব আমি এনে এরকম অভিশাপ দেওয়াইছি যে আমি ভৌতিক জগতে যাব, কেন তুমি ভৌতিক জগতে যাবে, ভগবান যখন এই জগতে আসেন না ভগবানের এক একটা কাজের পেছনে এক হাজারটা কারণ থাকে, একটা কাজ করে হাজার লোকের মনোবাসনা পূর্ণ করে দেবে, এই যে ভগবানের কাজ। তো এখানে বিচার করতে হবে, তো জয় বিজয় সাত জন্ম হলেও তো ভক্ত হয়ে থাকবে, তো অসুবিধার কি আছে, তো ওনার মাথা কেন এরকম গলে গেল যে সাত জন্ম হোক আমি তো ভক্ত হয়ে থাকবো, তো তখন ওরা মাথা কাজ করলো না, বললো আমি অসুর হই, তিন জন্ম অসুর হয়ে চলে আসবে, বিচার কাছে তিন জন্ম তাড়াতাড়ি চলে আসবে কিন্তু অসুর হবে, যে ভগবানের পরম ভক্ত অসুর হতে চায় এর পাশে কি কারণ, শুনুন ভগবান যা কিছু করে কারণ ভেতরে কিছুই করে না, এই সম্পর্কে আমাদের আচার্যরা বলছেন। তো বৈকুণ্ঠে জয় বিজয় দ্বারপাল বসে আছে, দৌড়ুয়াদি যারা করে কিছু কাজ করে না, কি করে সারাদিন বসে থাকে, দাঁড়িয়ে থাকবে বসে থাকবে, তো বসে থাকলে সারাদিন কি করে গল্প গুজব করবে, আমাদের দ্বারা তো গল্প গুজব করবে প্রজল্প করবে, কিন্তু বৈকুণ্ঠে ওরা গল্প গুজব করছে বসে, কিন্তু বৈকুণ্ঠের গল্প গুজব তো প্রজল্প নাই, তো প্রভুকে নেই গল্প হয়ে যায়। একদিন জয় বিজয় দুজন মধ্যে চিন্তা আলোচনা করছে যে আমাদের প্রভু কত মহান, তিনি ভগবান সমস্ত আনন্দম ব্রহ্ম আনন্দময় ব্যাসার, সমস্ত আনন্দ উপভোগ করেন প্রভু আমার, তো এরকম আলোচনা করতে করতে দুজন চিন্তা করছে যে আমাদের প্রভু বিষ্ণু সব আনন্দ পায় কিন্তু একটা আনন্দ পায় না, কি আনন্দ পায় না, না মল্লযুদ্ধ করলে যে আনন্দ সে আনন্দ প্রভু পায় না, আরে বৈকুণ্ঠে বিষ্ণু থেকে মল্লযুদ্ধ কে করবে, কে করবে, সাহস হবে? সেখানে সব প্রভু আপনি কত মহান, আমি কত ছোট নগণ্য। বৈকুণ্ঠে তো গোলক বৃন্দাবন না যে ঘাড়ে উঠে কৃষ্ণকে নিয়ে যাবে, সে তো নাই। বৈকুণ্ঠে খুব ভয়, বৈকুণ্ঠে খুব বেশি হলে ভগবান থেকে হ্যান্ডশেক করতে পারবে, হ্যান্ডশেক, তার থেকে হাত উপরে উঠতে পারবে না। ভগবান থেকে মল্লযুদ্ধ দূরের কথা, ভগ হাতটা উঠে তার ঘাড়ে কেউ রাখতে পারবে এই সাহস কারণ নেই বৈকুণ্ঠে। আর মল্লযুদ্ধ কে করবে? হ্যাঁ গোলক বৃন্দাবনে করবে, হ্যাঁ মল্লযুদ্ধ করবে, তার ঘাড়ে উঠবে। তো জয় চিন্তা করছে যে প্রভুর সব আনন্দ পায় কিন্তু মল্লযুদ্ধের আনন্দ তো প্রভু পেল না, তো প্রভু মল্লযুদ্ধের আনন্দ কি করে পাবেন? তো দুই ভাই জয় চিন্তা করছে যে প্রভুর সঙ্গে কে মল্লযুদ্ধ করবে, আমাদের ছাড়া আর কে করতে পারে, আমরাই ঠিক যুক্ত উপযুক্ত প্রভুকে মল্লযুদ্ধ করবো, কিন্তু আমরা তো এখানে দাস, আমরা কিছু তাদের মল্লযুদ্ধ করবো। আরে মল্লযুদ্ধের ভালো জমবে বৃহৎ ভাব আসবে, তখন মল্লযুদ্ধ আরো জমবে। তো তাদের মনের বাসনা যে আমরা প্রভুকে যুদ্ধ করে তাকে আনন্দ দেব, আর প্রভু তো অন্তর্যামী, তো প্রভু বুঝতে পারছো আমার ভক্ত চাইছে আমার সাথে যুদ্ধ করে আমাকে আনন্দ দেবে, আর সে যুদ্ধ করে আনন্দ পূর্ণ মাত্রায় আনন্দ পাবো না, আমার বিরোধ মনোভাব যদি না আসে তাহলে যুদ্ধটা ভালো জমবে না, মল্লযুদ্ধটা ভালো জমবে না। তো অন্তর্যামী নারায়ণ তিনি বুঝতে পেরেছেন, ধরতে পেরেছেন। তো সেই জন্য ভগবান তিনি তো সবার হৃদয়ে বসে আছে না, আমরা কি বিচার করছি, কি ভালো করছি, কি মন্দ করছি, সর্বশেষ অহং নির্দিষ্ট মত স্মৃতির জ্ঞানাঙ্গ অপহনাংশ। কৃষ্ণগীতায় বলছেন যে আমি সবার হৃদয়ে বসেছি, ঈশ্বর সর্বভূতান হৃদয়েষু অর্জুন তিষ্ঠতে, হে অর্জুন ঈশ্বর আমি পরমাত্মরূপে প্রতিটি হৃদয়ে বসে আছি, মত স্মৃতির জ্ঞানাঙ্গ অপহনাংশ, আমার থেকে প্রতিটি জীবাত্মা স্মরণ বিস্মরণ জ্ঞান লাভ করে। তো ভগবান বিস্মরণ করিয়ে দেবে, তিনি স্মরণ করিয়ে দেবে, এই যে কথা আমি বলছি কিন্তু ভগবান বলাচ্ছেন না, একটা যে মনে আসবে কে আসবে, ভগবান তো ইচ্ছা না করবে একটা কথা বলতে পারবে না। তো ভগবান হৃদয়ে বসে আছেন, তেসাম এবান কম্পার্থম অহম অজ্ঞান দত্তম নাশে আমি আত্মভাবস্থ জ্ঞান জীবন ভাষ্য। তেসাম যারা আমার প্রেমময় ভক্তিমূলক সেবায় নিযুক্ত হয়, তেসাম তাদেরকে, তাদের প্রতি তেসাম এবান কম্পার্থম অত্যন্ত অনুকম্পা করে, অহম অজ্ঞানদতম নাশে আমি, আমি অজ্ঞানতাকে উদ্ভূত যে অন্ধকার তাকে নাশ করব কিভাবে, আত্মভাবস্থ আমি প্রতিটি জীবের হৃদয়ে বসে আছি, জ্ঞান দীপন ভাষ্যতা জ্ঞান প্রদীপকে প্রজ্বলিত করে তার অজ্ঞান অন্ধকারকে দূরীভূত করে। তো ভগবান নারায়ণ অন্তর্যামী রূপে জয় বিজয়ের হৃদয়ে এই ভাব জাগিয়েছেন, যার ফলে কারণ তাদের মনোবাসনা পূর্ণ হবে, ভগবান সঙ্গে মল্লযুদ্ধ করবে, ঠিক আছে। সাত জন্ম ভক্ত হবেন, আমরা তিন জন্ম অসুর হয়ে জন্ম লাভ করি, তারা বলে ফেলেছে। যখন অসুর হয়ে ভাব হয়েছে তখন প্রণাম করেছে ভগবান বিষ্ণু কাছে, গুড বাই বিদায়, তখন বৈকুণ্ঠ থেকে এই ধরাধামে রাস। আর ধরাধামে কি হয়েছে তখন, তখন কশ্যপ মুনি, কশ্যপ অদিতি, হ্যাঁ কশ্যপের তো পত্নী দিতি অদিতি, তারপরে কদ্রু বিনতা এবং তেরো জন পত্নী আছেন কশ্যপ মুনি, কশ্যপ তো প্রজাপতি, প্রজাপতি ভিন্ন ভিন্ন পত্নীর মাধ্যমে ভিন্ন ভিন্ন জাতির জীব সৃষ্টি হয়েছে, দিতির গর্ভ থেকে দৈত্য অসুরের সৃষ্টি হয়েছে, অদিতির গর্ভ থেকে আদিত্য দেবতার সৃষ্টি হয়েছে, তাপরে কদ্রু কি নাম কদ্রু তার সাপ সরীসৃপ সৃষ্টি হয়েছে, এক এক পত্নীর কাছ থেকে সব জীবজন্তু সৃষ্টি হয়েছে। তো এখনই অদিতির পুত্র দেবতারা সব অসুরদেরকে পরাস্ত করে ফেলেছে, মেরে ফেলেছে, তো দিতির মনে খুব দুঃখ হয়েছে, দিতির মনে খুব দুঃখ হয়েছে। একদিন সন্ধ্যাবেলা কশ্যপ মুনি তার যজ্ঞ শেষ করে তার গায়ত্রী সন্ধ্যা আনিক টানিক করে ফিরে এসেছে, সন্ধ্যা সময়
তখন দৃষ্টির খুব কামাসক্ত হয়েছে আর মনে খুব তীব্র বাসনা যে আমি পুত্র সন্তান লাভ করব, যেই পুত্র সন্তান দেবতাদের কেউ হারাবে। অত মানে সবার পিছনে তো ভগবানের ইচ্ছা না, তো ভগবান তার মধ্যে এরকম কাম উদ্দীপনা দিয়েছে। তো কশ্যপ মুনির কাছে বলছে, আমি আপনার সঙ্গ লাভ করে আপনার ঔরস থেকে আমি গর্ভে সন্তান ধারণ করতে চাই। তখন কশ্যপ মুনি বলছে, না এখন হবে না, কেন এখন আমার বড় ভাই সিং মহাদেব তিনি সন্ধ্যার সময় ঘোরাফেরা করছেন, তো ভোরবেলায় ভোর চারটার সময় আমরা কেন জানি, কেন মঙ্গলার থেকে একেবারে ব্রহ্ম মুহূর্ত, এই ব্রহ্ম মুহূর্তে যা করবে খুব ভালো সফল হবে। তো সেই জন্য ভোরবেলায় ঘুমাতে ভাল লাগে কেন, এটা ব্রহ্ম মুহূর্ত তো, ওই সময় ঘুমাতে ভাল লাগে। আর যারা তমগুণের লোক তারা ঘুমিয়ে সময় কাটায়, যারা সপ্তগুণের লোক তারা ভোরবেলায় উঠে কি করে মঙ্গলার কি করে, হ্যাঁ যে ভালো জিনিসটা ভোর ঠিক সেই সময় করতে হবে। আর মূর্খ লোকে রাতে 12টা 1টা পর্যন্ত বিজনেস করবে আর গিয়ে ঠিক 4টার সময় ঘুমিয়ে পড়বে গিয়ে, তাকে বলে ব্রহ্ম মুহূর্ত। ঠিক আছে, ভোরবেলা ব্রহ্ম মুহূর্ত, সন্ধ্যাবেলা বলে শিব মুহূর্ত, ব্রহ্ম মুহূর্তটা শিব মুহূর্ত। এই শিব মুহূর্তে ভগবান মহাদেব তিনি ষাঁড়ের উপর আরোহণ করে ঘুরতে থাকেন। তো তখন কশ্যপ মুনি বুঝাচ্ছেন দিতিকে, না না তুমি এখানে নিরত হও, এই সময়টা ভালো নয়, এই সময় তুমি যে সন্তান ধারণ করবে এই সময় তো জগতের অনিষ্ট করবে, বিভিন্ন বুঝাচ্ছেন। কিন্তু বুঝালে কি হবে, তো ভগবানের ইচ্ছা না, দৈবের ইচ্ছা বলবত্তর থাকবে। তো ভগবান প্রেরণা দিচ্ছেন, তত কামাসক্তি তখন কষ্ট পরিস্থিতি কোনো উপায় না পেয়ে তখন দ্বিতীয় সঙ্গ করেছেন, আর দ্বিতীয় সঙ্গ করেছেন। আর কষ্ট মুনি বলে দিয়েছেন, তোমার এই যে সন্তান হবে এই সন্তান জন্মে সারা জগৎকে অতিষ্ঠ করবে, মুনি ঋষি দেবতা সবাইকে অতিষ্ঠ করবে। কিন্তু তখন তো দ্বিতীয় বুঝতে পারে না কামাসক্ত হওয়ার দরুন, কিন্তু পরে বুঝতে পেরেছে, পরে বুঝতে পারছি বিরাট ভুল কাজ হলো একটা। কিন্তু তখন বুঝলে কে, তখন তো গর্ভে ধারণ করছে, কাকে ধারণ করেছে, ওই দুই ভাই জয় বিজয় ধারণ করেছে, তারা গর্ভে যখন প্রবেশ করেছে তারা জন্ম হয়েছে জগৎকে অতিষ্ঠ করবে, জন্ম হওয়ার পর জগৎবাসীকে অতিষ্ঠ করবে কি, গর্ভে থাকার সময় তারা অত প্রভাবশালী অত শক্তিশালী হয়েছে, তারা হিরণ্যাক্ষ হিরণ্যকে গর্ভে আছে তখন থেকে ব্রহ্মাণ্ড উৎপাদ শুরু হয়ে গেছে, মার পেট থেকেই বিভিন্ন প্রকারের বিশৃঙ্খলা উৎপাদ জগৎবাসী অতিষ্ঠ শুরু হয়ে গেছে, অত পরাক্রমশালী। এত সাধারণ সারধারণ জীব নয় না, জয় বিজয় তারা যখন অসুর ভাবে আসবে, এই মিনি অসুর না, তারা স্পেশাল অসুর না, বর্তমান আমাদের এই বৈজ্ঞানিকের তার মিনি অসুর, এরা মিনি অসুর কিন্তু ওরা তো স্পেশাল অসুর, জয় বিজয়। তখন ঠিক সময়ে হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ জন্ম হয়েছে, কে বড় কে ছোট, কে বড় ভাই, হিরণ্যাক্ষ বড়। কিন্তু কোথায় শাস্ত্র বলা আছে হিরণ্যকশিপু বড় হিরণ্যাক্ষ ছোট, দুটোই সত্য, হিরণ্যাক্ষ বড় হিরণ্যকশিপু ছোট, হিরণ্যকশিপু বড় হিরণ্যাক্ষ ছোট। হ্যাঁ কিভাবে, তো আগে যে ভাই গর্ভে প্রবেশ করেছে প্রথমে সে বড় আর গেল ছোট, দুই ভাইয়ের মধ্যে যে গর্ভে পরে প্রবেশ করেছে সে আগে গর্ভ থেকে নির্গত হয়েছে তাই সেও বড় তা আর একটা হচ্ছে ছোট। তাই পুরাণে কোথায় বলা আছে হিরণ্যকশিপু বড় হিরণ্যকশিপু ছোট, কোথায় বলা আছে হিরণ্যকশিপু বড় হিরণ্যকশিপু ছোট, তা আমাদের আচার্য বলছেন দুটোই সত্য। হ্যাঁ কে আগে গর্ভে প্রবেশ করেছে সে পরে বেরিয়েছে, যে এইভাবে করে দুই ভাই। যাই হোক, ভাগবত বলা আছে যে এই হিরণ্যাক্ষ বড় আর হিরণ্যাক্ষ শক্তিতে শক্তিমান হয়, হিরণ্যকশিপু বড় ভাই হিরণ্যকশিপুর শক্তি শক্তিমান হয়, হিরণ্যাক্ষ খুব পরাক্রমী হয়েছে আর হিরণ্যকশিপু তার তপস্যা বলে এইরকম শক্তি প্রাপ্ত হয়েছে, সে কথা আগামীকালকে আমরা আলোচনা করব। এরকম শক্তি প্রাপ্ত হয়েছে, সে সারা মানে সমস্ত ত্রিভুবনকে তার করতলে রাখে, অত প্রতাপশালী, দেবতা অসুর কাউকে মানছে না, আর বড় ভাই অত প্রতাপশালী, তো হিরণা কাউকে পরোয়া করে না, এটা গদা নিয়ে বেরিয়েছে, বেরিয়ে যুদ্ধ করবে। তো গিয়েছে কার কাছে? সমুদ্রকে বরুণ রাজার কাছে। হে বরুণ রাজ, দরজার কাছে দাঁড়িয়ে বলছে, হে বরুণ রাজ, হে বরুণ রাজ, ভিক্ষাম দেহি, ভিক্ষাম দেহি, ভিক্ষাম দেহি মানে কি? ভিক্ষা দাহা, ভিক্ষা দাহ। তুমি বরুণ রাজ বেরিয়ে এসছে, ঠিক আমার হিরণ্যাকে আমার ভিক্ষা দিয়েছে কি বাবা? তো হিরণ্য বলছে আমার ভিক্ষা দেন, কি ভিক্ষা? রণম দেহি, রণম দেহি, আমি যুদ্ধ ভিক্ষা করেছি আপনার কাছ থেকে। বরুণদেব বুঝে আর এটা দুষ্ট লোক, এ সে যুদ্ধ করে কে পারবে? তখন বরুণদেব তো বলছেন, আরে হিরণ্যাক্ষ, আমি বুড়ো মানুষ, তোমার তো যুদ্ধ করতে ইচ্ছা, তো আমার সঙ্গে যুদ্ধ করে তুমি কোনো আনন্দ পাবে না, তোমার মন স্বাদ মেটবে না। তুমি যদি যুদ্ধ করতে চাও তো ভগবান বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করতে চাও, তাহলে ভালো জমবে তোমার তার সঙ্গে। তখন সে হ্যাঁ ভগবান বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করতে হবে, বরুণদেব ছেড়ে দেবে বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করতে হবে। তারপরে আপনারা জানেন কিভাবে ভগবান বরাহদেবের উপর আবির্ভূত হয়েছেন, তবে হিরণ্যাক্ষকে বধ করেছে। তো এইভাবে হিরণ্যাক্ষ বধ হয়ে যাওয়ার পরে তখন হিরণ্যকশ্যপ তার কি পরিস্থিতি, কি পরিবেশ, কিভাবে সমস্ত ব্রহ্মাণ্ডকে সে অতিষ্ঠ করল, তারপরে সে তপস্যা করে ব্রহ্মার বর প্রাপ্ত হলো, বর প্রাপ্ত হয়ে প্রহ্লাদে কিভাবে নির্যাতনা করল, পরিশেষে কিভাবে ভগবান নরসিংহদেব আবির্ভূত হলেন, এই সমস্ত বৃত্তান্ত আমরা ধারাবাহিকভাবে আগামীকালকে সন্ধ্যাবেলা এখানে আলোচনা করব। কারণ কি দুপুরে আমাদের একটা আলোচনা প্রসঙ্গ রয়েছে, সেখানে শুধু লাইভ চেম্বাররা আসবে, তাই আমি সেখানে না বলে সন্ধ্যাবেলা বলবো। তাহলে যারা আপনারা আজকে শুনছেন, তো কালকে কথার ক্রমান্বয়তা থাকবে, তাহলে যেটা কালকে বুঝতে সুবিধা হবে। তো এখানে আমাদের এবছর প্রতি পাঁচ বছরে একবার পঞ্চত্ব মহা অভিষেক হয় মায়াতে। কারা কারা মায়াতে গেছেন? অনেক গেছেন আর অনেকে জাননি, যারা জাননি আপনারা আসবেন মায়াপুরে। আমাদের ওয়ার্ল্ড হেডকোয়ার্টার, বিশ্বের সর্ববৃহত্তম মন্দির, 500 কোটি টাকার মন্দির আছে। জগন্নাথ মন্দির যত উঁচা, পিরামিড যত উঁচা, সেই উঁচার মন্দির আছে। এত বড় ডোম ভারতের নেই, 320 ফুট উচ্চতা হবে, পৃথিবীর সর্ববৃহত্তম রাধাকৃষ্ণ মন্দির আছে কোথায়? হ্যাঁ, এই মন্দির প্রকাশিত হবে। তা আপনারা সেখানে আসবেন, সবাইকে আমি নিমন্ত্রণ জানাচ্ছি। তাছাড়া আমাদের প্রতি বছর শ্রীক্ষেত্র পরিক্রমা হয় পুরীতে ঠিক কার্তিক পূর্ণিমার পরে। আপনারা যারা চান তখন কার্তিক পূর্ণিমায় পুরী দল জগন্নাথ দর্শন করবেন, পরিক্রমা করতে পারবেন। জয় নরসিংহ ভগবান কি, ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি, জগৎ বিশ্ব প্রভুপাদ কি।